قرآن 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 قرآن.
الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك واصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك واصحابك يا نور الله. অনুষ্ঠান সহজ দর্স কুরআন। আজ সূরা আলে ইমরানের আয়াত নম্বর 196 থেকে কুরআনের পাকের দরস আমরা শ্রবণ করব। ইরশাদ হচ্ছে,
বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়াগুররানাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ متاع قليل ثم مأواهم جهنم وبئس المهاد।
হে সম্বোধিত ব্যক্তি, কাফিরদের শহরে চলাফেরা কখনোই যেন তোমাকে ধোকা না দেয়, এটা তো জীবন ধারণের সামান্য উপকরণ। তারপর তাদের ঠিকানা হবে জাহান্নাম, আর তা কতই না নিকৃষ্ট ঠিকানা। এই আয়াত মুবারকা একটি আপত্তির জবাবে ছিল, আর সেই আপত্তি অথবা সেই সন্দেহ অথবা সেই ওয়াসওয়াসা আজকেও পাওয়া যায়। তা হচ্ছে এই যে, কাফের আল্লাহর দুশ্মন আর মুমিন হচ্ছে আল্লাহর বন্ধু, তাকে মান্যকারী। তো এখানে কারণ আসলে কি, যারা আল্লাহর দুশ্মন, যারা কুফফার, তারা দুনিয়াবি দিক থেকে খুবই উন্নতি করছে, তাদের কাছে দৌলতের আধিক্য, বিলাস সামগ্রীর আধিক্য, জীবন ধারণের একটা থেকে একটা উপকরণ বিদ্যমান রয়েছে। তো এটা আল্লাহর সাথে কেমন তাদের দুশ্মনী যে তাদেরকে এত কিছু দান করা হয়েছে। এই ধরনের সন্দেহ মুসলমানদের একটি দল উত্থাপন করেছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। তো এই কারণে এই আয়াতে মুবারকা নাজিল হয়েছে যে, হে সম্বোধিত ব্যক্তি, এই যে কাফিরদের শহরে চলাফেরা করা, তাদের এই মৌজ মাস্তি করা, তাদের এরকম আরাম আয়েসে জীবন যাপন করা, তাদের কাছে ধনসম্পদের প্রাচুর্য থাকা, এটা যেন তোমাদেরকে কখনোই কখনোই ধোকায় না ফেলে। কেন? এই জন্য যে তাদের কাছে যত কিছু রয়েছে এটা হচ্ছে এই জীবনের উপকরণ, যে জীবন ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, যেটা প্রত্যেক বান্দার তার বয়স হিসেবে 40 বছর, 50 বছর, 60-70 বছর পর্যন্ত সেই জীবন জন্য তার সে কিছু উপকরণ পেয়েছে, দুনিয়ার জন্য অবকাশ। এটা আল্লাহর রাজি হওয়ার কোনো প্রমাণ নয়। অন্যদিকে এর বিপরীতে মুমিনদের জন্য কি রয়েছে, তারা এই দুনিয়াতে সচ্ছল অবস্থায় থাকতে পারে এবং অসচ্ছল অবস্থায় থাকতে পারে, কিন্তু তারপরেও আখিরাতে চিরদিন চিরদিনের জন্য জান্নাত রয়েছে, স্বর্ণ রৌপ্যের মহল, তাতে মহান নিয়ামত রয়েছে। আর এটা আল্লাহ তাবারক তাআলার তরফ থেকে সেই প্রশান্তি, এবং তা হচ্ছে বাস্তবতার বর্ণনা, যাতে আমরা তাকালে আজকের যুগে যেসব লোকেরা ইসলামের নামে বুদ্ধিজীবী যাদের বলা হয় অথবা সেকুলার লিবারেলস যাদের বলা হয়, যারা মুসলমানদের অন্তরে সন্দেহ সংশয় সৃষ্টি করে, যদি ইসলাম এবং মুসলমান আল্লাহ তাআলা পছন্দ করেন, খোদা তাআলা পছন্দ করেন, তাহলে মুসলমানদের এই অবস্থা কেন? এর জবাব হচ্ছে এটাই, খোদ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কাফিরদের শহরে এইভাবে মৌজ মস্তি করে, এইভাবে আরামে চলাফেরা করা তোমাদের যেন ধোকায় না ফেলে। এই সব কিছু হচ্ছে দুনিয়ার জীবনের উপকরণ, তাদের আখেরাত অনেক খারাপ হবে। তো আখেরাত কি বলা হচ্ছে? এদের ঠিকানা হচ্ছে জাহান্নাম, আর তা কতই না নিকৃষ্ট ঠিকানা। সুতরাং কখনো কোনো লেখক, কোনো কলামিস্ট, কোনো বক্তা, কোনো এই ধরনের বুদ্ধিজীবী যদি ওয়াসওয়াসা দেয়, তাহলে কোরআনের এই আয়াত স্মরণ করতে হবে। এরপরে আহলে ইমানের আখিরাতের যে প্রতিদান রয়েছে তা বর্ণনা করা হয়েছে, কাফিরদের জন্য এই দুনিয়া এবং আখিরাতে আজাব, আর মুমিনদের জন্য কি রয়েছে? ইরশাদ হচ্ছে,
লাকিনিল লাযিনা তাকাউ রাব্বাহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিন ফিহা নুজুলাম মিন ইনদিল্লাহ ওয়া মা ইনদাল্লাহি খায়রুল লিল আবরার।
কিন্তু ওই লোকেরা যারা তাদের রবকে ভয় করে, তাদের জন্য রয়েছে জান্নাতসমূহ,
যেগুলোর নিচে
নদী সমূহ বহমান, তারা তাতে চিরদিন অবস্থান করবে। এটা হচ্ছে আল্লাহর তরফ থেকে মেহমানদারির উপকরণ। আর যা আল্লাহর কাছে রয়েছে তা নেককারদের জন্য সর্বোত্তম বস্তু। এটা হচ্ছে তুলনা মুমিন এবং কাফিরদের মধ্যে। যারা মুমিন, যারা শিরক থেকে বেঁচে থাকে, যারা কুফর থেকে বেঁচে থাকে, যারা মুমিন বলা হচ্ছে তাদের জন্য রয়েছে জান্নাতের বাগানসমূহ, যা খুবই সুন্দর, যার নিচে নদী প্রবাহিত। আর এটা হচ্ছে আল্লাহর তরফ থেকে মেহমানদারির উপকরণ। এটা হচ্ছে আহলে ইমানের পরিণতি। আচ্ছা, এরপরে একটি ঘটনা ঘটল যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইথিওপিয়া আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশির ইন্তিকালে তার নামাজে জানাজা পড়লেন মদিনা মুনাওয়ারায় থেকে। ওখানে সে হাবশায় আবিসিনিয়ায় মারা গেল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়লেন। তো এইখানে কিছু লোক আপত্তি করলো যে দেখো এটা কেমন নবী খ্রিস্টানের জানাজা পড়ছে। নাজ্জাশি যে বাচ্চা ছিল সে প্রথমে খ্রিস্টান ছিল। বাস্তবতা ছিল এটাই যে সে আগে খ্রিস্টান ছিল, পরবর্তীতে মুসলমান হয়ে গিয়েছিল। তো যেসব লোকেরা আপত্তি করেছিল তাদের জবাবে আল্লাহ তাআলা এই আয়াত মুবারাকা নাজিল করলেন। ইরশাদ হচ্ছে
وَإِنَّ مِنْ أَهْلِ الْكِتَابِ لَمَنْ يُؤْمِنُ بِاللَّهِ وَمَا أُنْزِلَ إِلَيْكُمْ وَمَا أُنْزِلَ إِلَيْهِمْ خَاشِعِينَ لِلَّهِ لَا يَشْتَرُونَ بِآيَاتِ اللَّهِ ثَمَنًا قَلِيلًا أُولَئِكَ لَهُمْ أَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ إِنَّ اللَّهَ سَرِيعُ الْحِسَابِ
আর নিশ্চয়ই কিছু আহলে কিতাব এমন রয়েছে যারা আল্লাহর উপরে এবং যা তোমার উপর নাজিল করা হয়েছে তার উপর, আর যা তাদের উপর নাজিল করা হয়েছে তার উপর এই অবস্থায় ঈমান আনয়ন করে যে তাদের অন্তর আল্লাহর দিকে অবনত রয়েছে, যারা আল্লাহর আয়াতের বদলে লাঞ্ছনাপূর্ণ মূল্য গ্রহণ করে না। তারা হচ্ছে ওইসব লোক যাদের সওয়াব তাদের রবের কাছে রয়েছে, আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন নাজ্জাশি বাদশাহ আহলে কিতাবদের অন্তর্ভুক্ত ছিল, সে ঈসাই ছিল, কিন্তু তা সত্ত্বেও সে আল্লাহর উপর ঈমান রাখত। যে কিতাব নাজিল করা হয়েছে তোমার উপর তাতেও তার ঈমান ছিল। কোরআনের উপর যার ঈমান ছিল তার অর্থ হচ্ছে যে সে ইসলাম কবুল করেছিল। তো বলা হচ্ছে সে কোরআনের উপর ঈমান, নবী পাক আলাইহিস সালাতের উপর ইমান, তাদের কিতাবের উপর ইমান, অন্তর আল্লাহর বারগাহে অবনত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্ব এবং শান সম্পর্কিত আয়াতগুলো, এগুলো গোপন করে মানুষের কাছে অর্থ গ্রহণ করত না। তো বলা হচ্ছে এই যারা লোক রয়েছে তাদের প্রতিদান রবের কাছে রয়েছে, সুতরাং তার যে জানাজা পড়া হয়েছে এখানে মুসলমানের জানাজা পড়া হয়েছে। এরপরে সূরা আলে ইমরানের সর্বশেষ আয়াত, আয়াত নম্বর 200,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اصْبِرُوا وَصَابِرُوا وَرَابِطُوا وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
বলা হচ্ছে হে ইমানদারগণ সবর করো, ধৈর্য ধরো এবং ধৈর্যে শত্রুর আগে থাকো এবং ইসলামী সীমান্তের পাহারা দাও এবং আল্লাহকে ভয় করতে থাকো এই আশায় যাতে তোমরা সফলকাম হতে পারো। তো এই সর্বশেষ আয়াতে বড় সুন্দর আহকামের একটি ক্রম বর্ণনা করা হয়েছে, যে বলা হচ্ছে সবর করো, নেকি করাতে অবিচল থাকো, গুনাহ থেকে বাঁচার উপর অটল থাকো এবং যদি কোনো বিপদ আসে তাতে অধৈর্যের কথা বলা থেকে নিজেকে সংবরণ করো। তো ধৈর্য ধারণ করো এবং যুদ্ধের সময় যখন মোকাবেলায় কাফির রয়েছে সে অটলতা প্রদর্শন করছে এবং সে লড়াই করছে এবং সে অবিচল রয়েছে, তো তোমরা এই অটলতা এই অবিচলতায় তাদের থেকে অগ্রসর হও, তাদের থেকে বেশি অবিচলতা দেখাও। তাদের তো আখিরাতে কোনো কিছু নেই, তোমাদের জন্য আখিরাতও রয়েছে। তারপরে ইসলামী সীমান্তগুলোতে তোমাদের দেহকে তোমাদের ঘোড়াসমূহকে প্রস্তুত রাখো যাতে ইসলামী সীমান্তকে সুরক্ষিত রাখা যায়। মুরাবাতা ইসলামী সীমান্তকে সুরক্ষিত রাখাকে বলা হয়। এখানে রাবিতুর একটি অর্থ এটা করা হয়েছে যে আল্লাহ তাআলার আনুগত্যে কোমর বেঁধে থাকো, আল্লাহর আনুগত্যে নিজেকে প্রস্তুত রাখো এবং তাতে লেগে থাকো। এটা হচ্ছে সূরা আলে ইমরানের সর্বশেষ আয়াত। এরপর সূরা নিসা শুরু হয়। সূরা নিসা মদিনা মুনাওয়ারাতে নাজিল হয়েছে, এতে 24টি রুকু রয়েছে এবং 176টি আয়াত রয়েছে। সূরা নিসা যেটা রয়েছে, নিসা এই শব্দের অর্থ হচ্ছে নারীগণ। কারণ এই সুরাতে নারীদের অনেকগুলো আহকাম বর্ণনা করা হয়েছে, এই জন্য এর নাম হচ্ছে সুরা নিসা। অর্থাৎ এটা হচ্ছে সেই সুরা যাতে নারী সম্পর্কিত আলোচনা করা হয়েছে। এখানে অনেকগুলো আহকাম এবং শরীয়ত মাসাইল এবং ইসলামী সমাজ হিসেবে অনেকগুলো বিষয় বর্ণনা করা হয়েছে। ইনশাল্লাহ এগুলো আয়াতের আলোচনায় বর্ণনা করা হবে। সুরা শুরু হচ্ছে
বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا।
হে লোকেরা, তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদের একটি প্রাণ হতে সৃষ্টি করেছেন এবং তা হতে তার জোড়া সৃষ্টি করেছেন এবং সেই দুজন হতে অধিকারে নারী ও পুরুষের বিস্তার করেছেন। আর আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা একে অপরের কাছে চাও এবং সম্পর্ক ভঙ্গ করা থেকে বেঁচে থাকো, নিশ্চয় আল্লাহ তোমাদের সংরক্ষণকারী। এই আয়াতে মোবারকাতে অনেকগুলো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে, যেটা সকল লোককে সম্বোধন করে বলা হয়েছে যে আল্লাহকে ভয় করো। কাফিরদেরকেও সম্বোধন করা হয়েছে, আল্লাহকে ভয় করো, কুফর ছেড়ে দাও। মুমিনদেরকে সম্বোধন করা হয়েছে, আল্লাহকে ভয় করো, গুনাহ থেকে বাঁচতে থাকো। তো এই আদেশ। দ্বিতীয় বিষয় বলা হয়েছে, তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে এক প্রাণ হতে সৃষ্টি করেছেন। এক প্রাণ অর্থাৎ হযরত আদম আলাইহিসসালাম এক প্রাণ হতে সৃষ্টি করেছেন এবং বলেছেন যে তারপর সেই একটি প্রাণ হতে তার জোড়া সৃষ্টি করেছেন। অর্থাৎ হযরত আদম আলাইহিসসালামের অস্তিত্ব থেকে আল্লাহ তাআলা হযরত হাওয়াকে সৃষ্টি করেছেন, এই এক হতে একের জোড়া সৃষ্টি করেছেন। ইরশাদ করছেন, এই দুই আদম এবং হাওয়া থেকে অনেক নারী ও পুরুষ সৃষ্টি করেছেন। তো ইসলামের আকীদা সেটা হচ্ছে মানুষ অস্তিত্ববান কিভাবে হয়েছে, তা হচ্ছে এই যে প্রথম মানুষ হযরত আদম আলাইহিসসালাম ছিলেন, তারপর ওনার থেকে হযরত হাওয়াকে সৃষ্টি করা হয়েছে, তারপর এই দুজন থেকে মানুষের বংশধারা চলমান রয়েছে। তো এটা হচ্ছে আমাদের ইসলামের আকীদা। আরও বলা হচ্ছে যে আল্লাহ তাআলাকে ভয় করো, যার নামে একে অপর থেকে তোমরা চাও। যে মানুষের যখন প্রয়োজন পড়ে তো তারা আরেকজনকে বলে যে আল্লাহর ওয়াস্তে আমার সাহায্য কর, আল্লাহর নামে আমাকে কিছু দাও। বলা হচ্ছে যে আল্লাহর নামে একজন আরেকজনের কাছে প্রার্থনা করো, সওয়াল করো। তো সেই আল্লাহকে ভয় করো এবং আত্মীয়তার সম্পর্ক ভঙ্গ করো না। নিজেদের মধ্যে যে আত্মীয়তার সম্পর্ক রয়েছে তাকে ভঙ্গ করো না। আল্লাহ আত্মীয়তা জোড়ার হুকুম দিয়েছেন, ভঙ্গ করা থেকে নিষেধ করেছেন। নিশ্চয় আল্লাহ তোমাদের উপর সুরক্ষাকারী, তোমাদের যে আমল হবে আল্লাহ তা দেখছেন। এখন তারপরে এখানে অনেকগুলো এমন আয়াত শুরু হচ্ছে যেখানে ইয়েতিমদের সম্পর্কে মাসালা বর্ণনা করা হয়েছে, তারপর ইয়েতিম কন্যা সম্পর্কে মাসালা রয়েছে, তার সাথে ইয়েতিমের সম্পদের ব্যাপারে হুকুম দেওয়া হয়েছে। এখান থেকে ইয়েতিমদের সম্পর্কে খুবই সুন্দর আহকাম রয়েছে, আর এই আহকাম থেকে বোঝা যায় যে দীন ইসলাম যা রয়েছে তা কোনো দুর্বল শ্রেণীকে কিভাবে সংরক্ষণ করে, তার হিফাজতের হুকুম কিভাবে দেয়। ইরশাদ হচ্ছে,
وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا।
অর্থাৎ আর এতিমদেরকে তাদের সম্পদ প্রদান করো এবং পবিত্র সম্পদের বদলায় অপবিত্র সম্পদ গ্রহণ করো না, আর তাদের সম্পদের সাথে নিজেদের সম্পদ মিশ্রিত করে গ্রাস করো না, নিশ্চয়ই এটা বড় গুনাহ। এখানে যে হুকুম দেওয়া হয়েছে, ইয়েতিমদেরকে তাদের সম্পদ দিয়ে দাও। অর্থাৎ যেমন কোনো বাচ্চা ইতিম হয়েছে, কন্যা ইতিম হয়েছে, সে সম্পদকে তো সামলাতে পারবে না, তার কোনো অভিভাবক থাকবে, ওই সম্পদকে সামলাবে। যখন ওই ইতিম তার সম্পদের দাবি করবে তখন এই সম্পদ তাকে দিয়ে দাও। এটা হচ্ছে একটা হুকুম। এখানে কিছু শর্ত রয়েছে, সামনে আসবে। দ্বিতীয় কথা বলা হয়েছে যে নিজের সম্পদের বদলে ইয়েতিমের সম্পদ গ্রহণ করো না। উদাহরণস্বরূপ বোঝানোর জন্য একটি উদাহরণ দিচ্ছি, ইয়েতিমের কোনো ফসল রয়েছে, একইভাবে এই ধরনের ফসল তার অভিভাবকের রয়েছে। ইয়েতিমের ফসল উন্নত, অভিভাবকের ফসল অনুন্নত মানের। এখানে কি করা হলো, তার নিকৃষ্ট ফসলগুলোকে ইয়েতিমের কাছে দিয়ে দিল, ইয়েতিমের ভালো ফসলগুলোকে সে নিয়ে ফেলল। তো কি হলো যে সে তো পরিমাণ বরাবর দিয়েছে, দশ কেজি পুরো করে দিয়েছে, বাস্তবে সে আত্মসাৎ করেছে। এই যে সে আত্মসাৎ করেছে এটা হারাম, সে তার সম্পদ দখল করেছে, এতিমের জন্য ভালো ছিল কিন্তু তার জন্য তা নাপাক হয়ে গেল, তার জন্য তা নষ্ট এবং নাপাক হয়ে গেল। আর তার যা খারাপ সম্পদ রয়েছে, যদিও তা এতিমের জন্য খারাপ কিন্তু খাওয়া হালাল। তো বলা হচ্ছে যে পবিত্র সম্পদের বদলে অপবিত্র সম্পদ গ্রহণ করো না। পবিত্র সম্পদ কোনগুলো? যেটা হচ্ছে হালাল। অপবিত্র নাপাক কোনগুলো? যেটা হচ্ছে হারাম। আর তার সাথে আরও বলা হচ্ছে যে তাদের সম্পদকে তোমাদের সম্পদের সাথে মিশ্রণ করে গ্রাস করো না। একটি পদ্ধতি রয়েছে, যারা করাপশন করতে চায় তাদের কাছে হাজার রকমের পথ থাকে। তো এখানে কি হয়েছে যে ইয়েতিমের টাকা, নিজের টাকা একত্রিত করে ক্রয় করা শুরু করে দিল। উদাহরণস্বরূপ, অভিভাবকের চারজন সন্তান রয়েছে, ইয়েতিম হল একজন, দুইজনের জন্য টাকা দিয়ে কোনো বস্তু সে ক্রয় করছে। তার জন্য তো পাঁচ গুণ বেশি খরচ করা প্রয়োজন ছিল, কিন্তু সেখানে সে অর্ধেক অর্ধেক করে এতিমের ক্ষতি করল। এতিমের সম্পদ এই জন্য মিশ্রণ করেছে যে তা যেন সে খেতে পারে। তো বলা হচ্ছে যে
ইন্নাহু কানা হুবান কাবীরা,
নিশ্চয় এটা বড় গুনাহ, নিশ্চয় এটা বড় গুনাহ। তো এরকম অনেকগুলো আহকাম রয়েছে। এতিম কাকে বলা হয়? যার বাবা মারা গেছে সে পুত্র অথবা কন্যা নাবালক হবে। তো নাবালক পুত্র অথবা কন্যা যে রয়েছে সেই হচ্ছে এতিম। সাবালক হয়ে যাওয়ার পর শরীর দিক থেকে সে আর এতিম থাকে না। আচ্ছা, এতিমকে উপহার দেওয়া যায়, এতিম থেকে উপহার নেওয়া যায় না, এই মাসালা মনে রাখবেন। একইভাবে কেউ যদি মারা যায়, যেমন যে ব্যক্তি মারা গেল এখন তার বাচ্চা এতিম হয়ে গেল, মৃত ব্যক্তির সম্পদ থেকে চার দিনের খতম, চল্লিশ দিনের খতম, অন্যান্য খতম যেন না করা হয়, এগুলো জায়েজ নয়। মৃত ব্যক্তির যে সম্পদ রয়েছে তাতে ইয়েতিমের অংশ অন্তর্ভুক্ত রয়েছে, আর ইয়েতিমের যে সম্পদ রয়েছে অন্যদের জন্য এই ধরনের খতম ইত্যাদির নামে খাওয়া জায়েজ নয়। ইয়েতিমের সম্পদ যেহেতু সেখানে শামিল আছে, করা যাবে না। আর একটি মাসালা, এখানেও ইয়েতিমের মাসালা রয়েছে এবং বিয়েরও মাসালা রয়েছে।
فَإِنْ خِفْتُمْ أَلَّا تَعْدِلُوا فَوَاحِدَةً أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ ذَلِكَ أَدْنَى أَلَّا تَعُولُوا।
বলা হচ্ছে যে যদি তোমাদের ভয় হয় যে যে এতিম নারীদের মাঝে তোমরা ইনসাফ করতে পারবে না, তবে ওই নারীদেরকে তোমরা বিবাহ করো যাদের তোমাদের পছন্দ হয়, দুই দুই, তিন তিন অথবা চার চার। তারপর যদি এই বিষয়ে আশঙ্কা হয় যে তোমরা ইনসাফ করতে পারবে না, তবে কেবল একজনের সাথে বিবাহ করো, অথবা কৃতদাসীদের মাধ্যমে নির্বাহ করো যাদের তোমরা মালিক। এটা তা হতে নিকটবর্তী যে তোমরা জুলুম করবে না। এখানে যে আহকাম বর্ণনা করা হয়েছে এর অনেকগুলো ব্যাকগ্রাউন্ড রয়েছে, অনেকগুলো শানে নুজুল বর্ণনা করা হয়েছে। আমি এর মধ্যে একটা বর্ণনা করছি যা খুবই রিলেভেন্ট। পূর্বেকার যুগে কি করত, তাদের কাছে যেসব এতিম কন্যারা থাকত তারা তাদেরকে বিবাহ করত, কিন্তু বিবাহ করার উদ্দেশ্য ওই নারীদের আশ্রয় হওয়া, তাদের সাথে জীবন যাপন করা ছিল না, বরং ওসব কন্যারা ধনী ছিল, তো তারা তাদের সম্পদ কব্জা করার জন্য তারা বিবাহ করত। বস্তুত তারা এতিমদেরকে পছন্দ করত না। তো ইরশাদ হচ্ছে, যদি তোমাদের এটা জানা থাকে যে এই এতিম কন্যাকে বিবাহ করার মাধ্যমে তোমরা তাদের মধ্যে ইনসাফ করতে পারবে না, কারণ প্রকৃতপক্ষে এদেরকে পছন্দ করো না, তাদের সাথে থাকতেও চাও না এবং তোমরা অত্যাচার করবে, তাহলে তাদের সাথে বিবাহ করো না, অন্য কারো সাথে বিবাহ করো। তো আর যাদেরকে করবে, বলা হচ্ছে তাদের পরিসীমা হচ্ছে চার পর্যন্ত বিবাহ করার অনুমতি রয়েছে। দীনে ইসলামের একটি বড় মৌলিক অনুমতি রয়েছে, পুরুষদের জন্য চারটি পর্যন্ত বিবাহ করার অনুমতি রয়েছে। তো এটা হচ্ছে অনুমতি, এটা হুকুম নয় যে বান্দাকে চারটা করতেই হবে। নর্মালি যেরকম আমাদের এখানে হয় যে বিবাহ একটাই হয়, কিন্তু চারটা পর্যন্ত শরীয়ত অনুমতি দিয়েছে, এটা হচ্ছে দীন ইসলামের খুবই পরিষ্কার অনুমতি। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শর্ত আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। ওই শর্ত দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে এখানে হুকুম, যদি তোমরা এক থেকে বেশি বিবাহ করো আর তোমাদের মধ্যে এই ভয় থাকে যে তোমরা ওই নারীদের মধ্যে ন্যায় বিচার করতে পারবে না, এমতো অবস্থায় কেবল শুধুমাত্র একটাই বিবাহ করো। যদি জানা থাকে চারটার মধ্যে ইনসাফ করতে পারবে না, তিনজনের মধ্যে করতে পারবে, তিনটা করার অনুমতি রয়েছে, দুইজনের মধ্যে ইনসাফ করতে পারবে তবে দুটি করার অনুমতি রয়েছে, কেবল একটার সাথেই সে ইনসাফ করতে পারবে, শুধুমাত্র একটি করার অনুমতি রয়েছে, তো সুতরাং এখানে খুবই গুরুত্বপূর্ণ হুকুম কেবলমাত্র এটা নয় যে চারটা বিবাহ করার অনুমতি রয়েছে, তার সাথে এই বিষয়টিও দায়িত্ব কর্তব্য যে স্ত্রীদের মধ্যে ন্যায় বিচার করাও ফরজ। যদি ন্যায় বিচার করতে না পারো তো বলা হচ্ছে যে তাহলে একটি বিবাহ করো,
অথবা শরীয়তভাবে যে ক্রীতদাসী রয়েছে তার মাধ্যমে কাজ সম্পাদন করো। বর্তমানে ক্রীতদাসীর বিষয়টি বিদ্যমান নেই, আল্লাহর যে বিধান রয়েছে তা এটার অধিক নিকটবর্তী যে তোমাদের দ্বারা জুলুম না হয়।
এই হুকুমের উপর তোমরা আমল করো তবে ওই জুলুম থেকে বেঁচে থাকতে পারবে। যখন একটার থেকে বেশি স্ত্রী থাকে এবং তাদের মধ্যে ন্যায় বিচার করা ফরজ, একজন আছে তার সাথে কি ইনসাফ করা ফরজ নয়? একজনের সাথেও ইনসাফ করা ফরজ হবে। আজকের যুগে যেমন অজ্ঞদের জাহিলদের মধ্যে এই রেওয়াজ রয়েছে, তারা বউকে পায়ের জুতা মনে করে, তার কোনো সম্মান নেই, যা ইচ্ছা তার সাথে ব্যবহার করে, যখন ইচ্ছা গালি দেয়, যখন ইচ্ছা তাকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেয়, যখন চায় তার মা বাবাকে অসম্মান করা শুরু করে দেয়। এসব কিছু হারাম, হারাম এবং হারাম। স্ত্রী একজন হোক অথবা চারজন, সবার সাথে সদাচরণ করা শরীয়ত ফরজ ঘোষণা করে দিয়েছে এবং তার সাথে ফরজ হিসেবেই থাকবে। তারপরে ইরশাদ হচ্ছে যে
فَإِنْ طِبْنَ لَكُمْ عَنْ شَيْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوهُ هَنِيئًا مَّرِيئًا
এবং নারীদেরকে তাদের মোহরানা স্বেচ্ছায় প্রদান করো। যদি তারা সন্তুষ্ট চিত্তে মোহরানা থেকে তোমাদেরকে কিছু প্রদান করে তবে তাকে পবিত্র এবং ভালো মনে করে খাও। এখানে কি হুকুম রয়েছে? কিছু লোক কি করত, নারীদেরকে যেসব মোহরানা দিত প্রথমত তা সন্তুষ্ট চিত্তে প্রদান করত না, আর দেওয়ার পরে সেগুলো তাদের থেকে জোর করে নিয়ে ফেলত। আজকের যুগেও দেখা যায় যে মোহরানা নির্ধারণ তো করে ফেলে, মন ও মেজাজে এই বিষয়টা থাকে যে এটা কখনো দেওয়া যাবে না। যারা নিজেদেরকে একটু চালাক মনে করে, কোনো একটা ছল ছাতুরি করে তাদের কাছে সেটা মাফ করিয়ে নেয়। এখন তারা কি করে, ওসব মোহরানা মাফ করানোর জন্য মুখে কোনো না কোনো কথা বলে অথবা মানসিকভাবে তাদেরকে টর্চার করে। তো এই ধরনের যেসব ছল ছাতুরি করে স্ত্রীদের কাছ থেকে মোহরানা মাফ করায় বলা হচ্ছে এটা জায়েজ নয়। তাদের মোহরানা দাও, সন্তুষ্ট মনে দাও, তারা তাদের পুরো জীবন সমর্পণ করছে সন্তুষ্ট চিত্তে, আর তোমরা তাদেরকে এই যে অল্প কিছু টাকা সন্তুষ্ট চিত্তে দিচ্ছ না, এগুলো তাদের কাছ থেকে জোর করে ফেরত নিও না। ছল ছাতুরি করে ফেরত নিলে, মিথ্যে কথা বলে, বিভিন্ন উপায়ে যারা এগুলো করে তারা জানে যে তারা দুনিয়াতে কি কি কাজ হয়। এখানে যদি স্ত্রী সন্তুষ্টিতে প্রদান করে তবে তা জায়েজ। সন্তুষ্ট চিত্তে নিজের সম্পত্ত যে কোনো মানুষকে দেওয়া, অন্য যে কাউকে দিতে পারে তো খুশি মনে দিয়ে দাও। তো ইরশাদ হচ্ছে যে তাকে পবিত্র এবং উত্তম মনে করে খাও, আর এই যা কিছু রয়েছে, এই যে মিথ্যা প্রতারণার যেসব ক্ষেত্র রয়েছে তা কখনোই হওয়া উচিত নয়। এরপরে ইরশাদ হচ্ছে
وَلَا تُؤْتُوا السُّفَهَاءَ أَمْوَالَكُمُ الَّتِي جَعَلَ اللَّهُ لَكُمْ قِيَامًا وَارْزُقُوهُمْ فِيهَا وَاكْسُوهُمْ وَقُولُوا لَهُمْ قَوْلًا مَّعْرُوفًا
কম বুদ্ধিসম্পন্নদেরকে তাদেরকে ওই সম্পদ দিও না যা আল্লাহ তোমাদের জন্য জীবন ধারণের মাধ্যম বানিয়েছেন,
এবং তাদেরকে সেই সম্পদ হতে খাওয়াও এবং পরিধান করাও এবং তাদের সাথে সুন্দর কথা বলো। তো এখানে যেটা হুকুম রয়েছে সেটা হচ্ছে অভিভাবকদের জন্য। যেমন কারো কোনো বাচ্চা থাকে, হোক এতিম বাচ্চা অথবা অন্য যে কেউ হোক, কারণ এতিম বাচ্চা যদি নাও হয় তখনও যে কোনো মাধ্যমে তাদের সম্পদ তার কাছে চলে এসেছে, কিন্তু যেহেতু বাচ্চাদের হাতে যদি সম্পদ দেওয়া হয় তাহলে তারা নষ্ট করে ফেলবে, তার যে অভিভাবক রয়েছে নিজের কাছে রাখে, তা সংরক্ষণ করে। তো বলা হচ্ছে যে এই সম্পদ বাচ্চাদের কাছে সমর্পণ করো না, তারা হচ্ছে অবুঝ। পরিণতি কি হবে? অবুঝ বাচ্চারা তাদের হাতে যদি সম্পদ দেওয়া হয় আইসক্রিম খেয়ে ওই টাকা নষ্ট করে ফেলবে, বন্ধুদের সাথে সে টাকা নষ্ট করে ফেলবে। অবুঝদেরকে সম্পদ দিও না, ওই সম্পদকে যেটা আল্লাহ তাআলা এত বড় কিছু বানিয়েছে জীবন ধারণ করার জন্য, এটি হচ্ছে একটি উপকরণ। সম্পদ আসলে সামান্য বিষয় নয়, সম্পদ হচ্ছে আল্লাহর একটি মহান নিয়ামত। ভুলভাবে উপার্জন এবং ভুল জায়গায় খরচ করলে সমস্যা দেখা দেয়, অন্যথায় জীবন ধারণ করা হয় তা সম্পদের মাধ্যমে হয়। সম্পদের মাধ্যমে জীবনের সকল কার্যক্রম চলমান থাকে। তো বলা হচ্ছে যাকে আল্লাহ তাআলা তোমাদের জীবন ধারণে মাধ্যম বানিয়েছেন সেই মাল অবুঝকে সমর্পণ করো না। হ্যাঁ, তাদের যে খাবার দাবারের বিষয় রয়েছে, পোশাক রয়েছে, তাদের যেসব জরুরি খরচাপাতি রয়েছে তা করতে থাকো,
এবং তাদের সাথে উত্তম কথা বলো। এখানে উদ্দেশ্য হচ্ছে যে বাচ্চা যদি ডিমান্ড করে তাদেরকে এটা বলো যে বাবা তোমার সম্পদ সংরক্ষিত রয়েছে, এগুলো খাবো না, তোমাকেই দিয়ে দেব, কিন্তু যখন তুমি ততটুকু বুঝদার হয়ে যাবে। এই ধরনের উত্তম কথা তাদেরকে বলতে হবে। এরপরে ইতিমদের ব্যাপারে কিছু আহকাম দেওয়া হয়েছে আর তাতেও এই যে সম্পদ সম্পর্কিত দিকটি খুব বিশেষভাবে বর্ণনা করা হয়েছে।
فَإِنْ آنَسْتُمْ مِنْهُمْ رُشْدًا فَادْفَعُوا إِلَيْهِمْ أَمْوَالَهُمْ وَلَا تَأْكُلُوهَا إِسْرَافًا وَبِدَارًا أَنْ يَكْبَرُوا وَمَنْ كَانَ غَنِيًّا فَلْيَسْتَعْفِفْ وَمَنْ كَانَ فَقِيرًا فَلْيَأْكُلْ بِالْمَعْرُوفِ فَإِذَا دَفَعْتُمْ إِلَيْهِمْ أَمْوَالَهُمْ فَأَشْهِدُوا عَلَيْهِمْ وَكَفَى بِاللَّهِ حَسِيبًا
آر يتيم دير بودھ شکتی کے পরীক্ষা করতে থাকো। যখন তারা বিবাহের উপযুক্ত হয়ে যায়, যদি তোমরা তাদের বোধশক্তি দেখো তবে তাদের সম্পদ তাদেরকে সমর্পণ করে দাও, আর তাদের সম্পদ অযথা ব্যয় থেকে এবং এই ভয় থেকে তাড়াতাড়ি খেয়েও না যে তারা বড় হয়ে যাবে, আর যার প্রয়োজন নেই সে যেন বেঁচে থাকে, আর যার প্রয়োজন রয়েছে সে প্রয়োজন পরিমাণে খেতে পারে। তারপর যখন তোমরা তাদেরকে তাদের মাল সমর্পণ করো তবে তার জন্য সাক্ষী রাখো, আর হিসাব নেওয়ার জন্য আল্লাহই যথেষ্ট। এই আয়াতের মধ্যে কিছু বিধান দেওয়া হয়েছে ইতিম বাচ্চাদের সম্পদের বিষয়টি, এটি খুবই স্পর্শকাতর। ইতিমের কারণে তার যে আহকাম রয়েছে গুরুত্বের সহকারে বর্ণনা করা হয়েছে। ইতিমদের তোমাদের কাছে যে সম্পদ রয়েছে তাদের বোধশক্তিকে পরীক্ষা করো, অল্প কিছু পয়সা দিয়ে চেক করো কিরকম খরচ করে, যদি তারা সঠিকভাবে খরচ করে তাদেরকে আরও প্রদান করো। তাদেরকে এইভাবে চেক করতে থাকো যে তাদের মধ্যে তাদের সম্পদ খরচ করার ব্যাপারে বোধশক্তি রয়েছে নাকি নেই। যখন মনে হবে যে তাদের মাঝে বোধশক্তি রয়েছে, যখন তারা বালেগ হয়ে যাবে, বিয়ে করার বয়সে তারা পৌঁছে যাবে, এখন তাদেরকে তাদের মাল সমর্পণ করে দাও, তো তারা তাকে সঠিকভাবে খরচ করবে, তো এখন তাদের সম্পদ তাদেরকে সমর্পণ করে দেবে। আর তার আগে তাদের সম্পদ তাদের কাছে সমর্পণ করনি, তার আগে তাদের মাল ওই সকল অনর্থক ব্যয় থেকে এবং এই ভয় থেকে তাড়াতাড়ি খেয়ে ফেলো না যে তারা বড় হয়ে যাবে। কখনো একসময় তো বড় হওয়ার পরে তাদের সম্পদ তাদেরকে দিতে হবে, তার আগে যত বেশি খরচ করা যায় করে ফেলবো, এটা হারাম, এটা হচ্ছে খেয়ানতের একটি রূপ। এরপর এতিমের যারা অভিভাবক রয়েছে তাদের ব্যাপারে এই হুকুম রয়েছে যে যদি তার কোনো প্রয়োজন না থাকে এতিমের সম্পদ থেকে কিছু গ্রহণ করবে, তো তার উচিত যে এতিমের সম্পদ থেকে কোনো কিছুই যেন না খায়, অর্থাৎ সে তা হতে কিছুই যেন গ্রহণ না করে। আর যদি অভিভাবক নিজেই এত গরিব যে নিজের খাবার দাবার সে নিজেই চালাতে পারে না, তো সে প্রয়োজন অনুযায়ী পরিমাণ অনুযায়ী এতিমের সম্পদ গ্রহণ করতে পারে। অর্থাৎ এটা এক ধরনের প্রতিদান হয়ে গেছে, যে ব্যক্তি তার সম্পদ দেখাশোনা করবে, সংরক্ষণ করবে, পরিচালনা করবে, তো সে সেখান থেকে কিছু গ্রহণ করবে। এবং বলা হচ্ছে তোমরা যখন এতিমকে তাদের সম্পদ প্রদান করবে তার জন্য একজন সাক্ষী রাখো, কারণ সাক্ষী বানানোর পরে কথাতে কোনো ঝগড়া হবে না। হতে পারে যে তুমি তাকে তার 10 লাখ টাকা দিয়ে দিয়েছো, সে পরে গিয়ে বলবে যে আমাকে কিছু টাকা দেয়নি, টাকা যদি না দেয় তাহলে পরবর্তীতে লড়াই ঝগড়া। তো সুতরাং আর্থিক লেনদেনের ক্ষেত্রে সাক্ষী বানানো দরকার। এরপরে উত্তরাধিকারের আহকাম বর্ণনা করা হয়েছে, এটি মাসালা বর্ণনা করা হয়েছে, আমরা পরবর্তীতে সেটা বর্ণনা করব। ইরশাদ হচ্ছে
লিলরিজালি নসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরামুন وَلِلنِّسَاءِ نَصِيبٌ مِّمَّا تَرَكَ الْوَالِدَانِ وَالْأَقْرَبُونَ مِمَّا قَلَّ مِنْهُ أَوْ كَثُرَ نَصِيبًا مَّفْرُوضًا
পুরুষের জন্য সেই সম্পদে উত্তরাধিকারের অংশ রয়েছে যা পিতামাতা এবং আত্মীয়স্বজন ত্যাগ করে গেছে, এবং নারীদের জন্য তাতে অংশ রয়েছে যা পিতামাতা এবং আত্মীয়স্বজন ত্যাগ করে গেছে। উত্তরাধিকার সম্পদ কম হোক অথবা বেশি, আল্লাহ তাআলা এই নির্ধারিত অংশ তৈরি করেছেন। এই যে আদেশ রয়েছে সেগুলো হচ্ছে ইসলামের সেই মহান শিক্ষাগুলোর একটি, যা নারীদের উপর হওয়া অত্যাচারগুলো ধ্বংস করার জন্য এসেছে। কারণ জাহেলিয়াতের যুগে এবং এছাড়াও দুনিয়াতে নারীদেরকে উত্তরাধিকার প্রদান করার ক্ষেত্রে অতীব জুলুম করা হতো এবং নারীদেরকে উত্তরাধিকার দেওয়া হতো না, অথবা উত্তরাধিকার দেওয়ার ক্ষেত্রে এমন পন্থা ছিল যে যা না দেওয়ার সমান। তো কোরআনে মজিদ এবং দীন ইসলাম নারীদেরকে সম্পদের ক্ষেত্রে হকদার বানিয়েছে, যে এরাও উত্তরাধিকার সম্পদে সেভাবে হকদার যেভাবে পুরুষও উত্তরাধিকার সম্পদে হকদার। তো বলা হচ্ছে মা বাপ এবং আত্মীয় যদি কোনো সম্পদ ত্যাগ করে পরলোক গমন করে, তো পুরুষ হলে সেও ওয়ারিশ হবে এবং নারী হলে সেও ওয়ারিশ হবে। আর এই যে অংশ নির্ধারণ করা হয়েছে, এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত অংশ এবং এটা সেই আয়াতে মোবারকা যার পরে দুনিয়াতে উত্তরাধিকার সম্পদ নিয়ে চিন্তা করা শুরু করেছিল। ইসলাম তো সুনির্দিষ্ট শিক্ষা প্রদান করেছে এবং সে মোতাবেক কার্য বাস্তবায়ন করার হুকুম দেওয়া হয়েছে, কিন্তু এটা জানা গেছে যে নারীদের উত্তরাধিকার সম্পদে অংশ রয়েছে। কিন্তু তার সাথে একটি খুবই দুঃখজনক বাস্তবতা হচ্ছে, আজও নারীদেরকে, কন্যাদেরকে,
বোনদেরকে সম্পত্তির অংশ প্রদান করার ক্ষেত্রে সঠিকভাবে আমল করা হয় না।
মানুষের চিন্তা সেই জাহিলি যুগের চিন্তার মতো, কাফেরদের মতো, যে নারীদের অংশ সেটা আবার কোত্থেকে এসেছে, কন্যা বোনের অংশ কোত্থেকে এসেছে। এমন দেখা গেছে যে তার অংশের জন্য এমন বিচিত্র ধরনের বিষয় উদ্ভাবন করা হয়েছে, তোমার সম্পত্তির অংশ হিসেবে কোরআন সারা দুনিয়া থেকে দামি জিনিস সেটা আমি তোমাকে দিয়ে ফেলেছি, এই ধরনের নিয়ম অজ্ঞদের মাঝে প্রচলিত আছে। যেটা আল্লাহর হুকুম সেটা খুবই স্পষ্ট, খুবই স্পষ্ট, পুরুষরাও উত্তরাধিকারে অংশ পাবে, নারীরাও উত্তরাধিকারে অংশ পাবে। কতটুকু পাওয়া যাবে সেটা কোরআনে বর্ণনা করা হয়েছে, কিন্তু যে তাদেরকে কোনো অংশ দেওয়া হবে না অথবা এটাকে এমন যেন করে দেওয়া হয় যেন না দেওয়ার সমান হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা হুকুম, এর বাস্তবায়ন হওয়া খুবই জরুরি। এখন তারপরে আরেকটি বিষয় তার ব্যাপারে বলা হচ্ছে, যখন বন্টনের সময় আত্মীয়, এতিম এবং মিসকিন যদি এসে যায় এবং সে সম্পদ হতে তাদেরও কিছু প্রদান করো এবং তাদের সাথে উত্তম কথা বলো। এটা কি বিষয়? এটার বিষয় হচ্ছে যে যতজন আত্মীয় থাকে সবাই সম্পদে অংশ পায় না। যথারীতি তালিকা রয়েছে, অমুক আত্মীয় এটা পাবে, অমুক আত্মীয় পাবে না, যদি কাছের আত্মীয় থাকে তাহলে দূরের আত্মীয় পাবে না, সন্তান বিদ্যমান আছে, পুত্র বিদ্যমান আছে, পুত্র কন্যা বিদ্যমান আছে,
তারা থাকা অবস্থায় নাতি নাতিরা অংশ পাবে না, কারণ পুত্র আগে।
কিন্তু বলা হচ্ছে এই যে আত্মীয় স্বজন আছে অথবা কোনো এতিম অথবা মিসকিন লোক আসে, যেহেতু উত্তরাধিকার সম্পদ বণ্টন হচ্ছে, তো সেখানে যাদের কোনো অংশ, যারা কোনো অংশ পাচ্ছে না, তাদেরকে অল্প কিছু দিয়ে দাও, যাতে একটা প্রথমত তাদের তো কোনো অংশ নেই, তাদের যে অভাব আছে তা দূর হয়ে যাবে, এবং দ্বিতীয় হচ্ছে যে আল্লাহর পথে ব্যয় করা সেটাও পাওয়া যাবে।
তো এটা হচ্ছে মুস্তাহাব হুকুম,
এটা ওয়াজিব নয়, এটা মুস্তাহাব, কিন্তু এরপর আমল করা উচিত। এই উত্তরাধিকার সম্পদে প্রত্যেকের যতটুকু অংশ রয়েছে তা তো হয়ে গেছে, যে কোন এতটুকু পেয়েছে, পুত্র এতটুকু পেয়েছে, অমুক এতটুকু পেয়েছে, তার সাথে সাথে এদের মধ্যে যারা মালিক হয়েছে তারা নিজেদের অংশ থেকে তাদের যেসব বঞ্চিত আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে কিছু প্রদান করা উচিত, কিছু এতিমকে প্রদান করা উচিত, যাতে এই হুকুমের উপর আমল হয়ে যায় আর তাদের জন্য আল্লাহ তাআলা আপনাকে আরও বেশি দান করবে। তো এই ধরনের কিছু না কিছু করা উচিত। আচ্ছা, তারপর এখানে আরেকটি হুকুম রয়েছে, পুত্র থাকা অবস্থায় নাতি কখনো উত্তরাধিকার পাবে না, এটা একেবারে সরাসরি শরীয়তের উসুল। কিন্তু অনেকে দেখা যায় যে নাতি হচ্ছে এতিম, একজন ব্যক্তির দুজন পুত্র ছিল, একজন মারা গেছে, তার ছোট ছোট বাচ্চা আছে আর দ্বিতীয় ব্যক্তি জীবিত আছে, এখন মানুষ চিৎকার চেঁচামেচি করে এবং অনেক নামধারী বুদ্ধিজীবী আছে চিৎকার করে, দেখো অমুকের এতিম নাতি আছে, তাকে দেওয়া হয়নি, তাকে দেওয়া উচিত। তো কথা হলো, আপনার যদি এত কষ্ট হয় আপনি কিছু দিয়ে দিন না ওকে, আপনার পকেট থেকে দেন। আল্লাহ তাআলা একটি বিষয় নির্ধারণ করেছেন, উত্তরাধিকারে পিতার অংশ তার পুত্র লাভ করে, নাতিরা সেটা পায় না, যেভাবে পড়শিরা পায় না, যেভাবে দূরের আত্মীয়রা পায় না। তো সে যদি দেয় নিজের পক্ষ থেকে সেটা তার ইচ্ছা, কিন্তু আল্লাহর হুকুমের খিলাফ, শরীয়ত কোরআন হাদিসের হুকুমের বিরুদ্ধে নিজের পক্ষ থেকে চিৎকার চেঁচামেচি করা, যে ছোট ছোট বাচ্চা, যে অমুক করো, তমুক করো, তো এদেরকে আপনি দিয়ে দেন, এদেরকে আপনার উত্তরাধিকারের অংশ দেন, কোনো ব্যক্তির উপর আপনি কিভাবে চাপ প্রয়োগ করতে পারেন যে তার অংশ দিয়ে দাও, এটা খুবই গুরুত্বপূর্ণ মাসালা। তো এটা নিয়ে অনেক যুগে চিৎকার চেঁচামেচি হয়েছিল। এতিমদের ব্যাপারে আরো বেশি গুরুত্বপূর্ণ তাকিদ দেওয়া হয়েছে, ইরশাদ হচ্ছে,
وَلْيَخْشَ الَّذِينَ لَوْ تَرَكُوا مِنْ خَلْفِهِمْ ذُرِّيَّةً ضِعَافًا خَافُوا عَلَيْهِمْ
এবং ওই লোকেরা ভয় করুক যারা পশ্চাতে দুর্বল সন্তান রেখে আসে, তো তাদের ব্যাপারে কেমন আশঙ্কার শিকার তারা হয়, তো তাদের উচিত কেবলমাত্র এক আল্লাহকে ভয় করা এবং সঠিক কথা বলা। এর উদ্দেশ্য হচ্ছে এই যে মানুষ যদি এটা চিন্তা করে যে যদি আমি এতিম সন্তানদের সাথে অত্যাচার করি, আল্লাহ না করুক যদি আমি মারা যাই, তা আমার যদি ছোট ছোট বাচ্চা থাকে আমি তাদের ব্যাপারে কি কি চিন্তা করব। আমার বাচ্চাদের একটু খেয়াল রাখা হোক, আমার ছোট ছোট বাচ্চা তাদের উপর দয়া করা হোক, তাদের সাথে খুব ভালোবাসার সাথে আচরণ করা হোক, তারা যেন কোনো কষ্টে না পড়ে। বলা হচ্ছে তোমরা যখন নিজেদের সন্তানের ব্যাপারে এইভাবে কল্পনা করো, তাহলে অন্য যে এতিম রয়েছে যে তার পিতার ছায়া থেকে বঞ্চিত হয়েছে তার ব্যাপারেও একইভাবে চিন্তা করো, আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। এখন তারপরে এতিমদের শপথ খাওয়ার ব্যাপারে বড় সতর্ক বার্তা দেওয়া হয়েছে।
إِنَّ الَّذِينَ يَأْكُلُونَ أَمْوَالَ الْيَتَامَى ظُلْمًا إِنَّمَا يَأْكُلُونَ فِي بُطُونِهِمْ نَارًا وَسَيَصْلَوْنَ سَعِيرًا।
নিশ্চয়ই ওইসব লোক যারা অত্যাচার করে জুলুম করে এতিমের সম্পদ খায়, তারা তাদের পেটে সত্যিকার অর্থে একেবারে আগুন পরিপূর্ণ করে, আর অতি শীঘ্রই এসব লোক উত্তপ্ত আগুনে গমন করবে। এটা হচ্ছে এতিমদের সম্পদ খাওয়ার ব্যাপারে খুবই কঠোর সতর্ক বাণী। সতর্ক বাণী, যারা এতিমের সম্পদ খায়, বলা হচ্ছে তাদের পেটে খাবার যাচ্ছে না, বরং তাদের পেটে জাহান্নামের আগুন যাচ্ছে। আর তারপর এই আগুনের মধ্যে, উত্তপ্ত আগুনের মাঝে তারা প্রবেশ করবে। তো এটা হচ্ছে এতিমের সম্পদ খাওয়ার মারাত্মক পরিণতি। এবং এই যে উপরের এর আগের যে আয়াত ছিল যাতে বলা হয়েছে এতিমদেরকে খেয়াল করার সময় এটা চিন্তা করো যে তোমার বাচ্চা যদি এতিম হয়ে যায় তাহলে তুমি তার সাথে কীরকম আচরণ করা পছন্দ করবে। তো এটা ইসলামের একটি মূলনীতির দিকে ইশারা যে অন্যদের জন্য তাই পছন্দ করো যা নিজের জন্য পছন্দ করো। সুতরাং অন্যদের সেভাবে খেয়াল করো যেভাবে নিজের খেয়াল রাখো। আর একইভাবে এতিমের সম্পদ সম্পর্কে অনেক অনেক বেশি সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে, যেন এমন না হয় যে অজ্ঞতা না জানার কারণে তাদের সম্পদ খেয়ে ফেলো। এই যে এতিমদের যেসব সম্পদ নিয়ে যে মাসালাগুলো রয়েছে, এবং এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং মানুষ তার সম্পর্কে ওয়াকিবহাল নয়। অনেকবার দেখা গেছে কারো ঘরে যদি কোনো এতিম থাকে তো মানুষ সেখানে মেহমান হয়ে যায়, খাবার যেটা খাওয়ানো হয় সেখানে এতিমদের টাকাও অন্তর্ভুক্ত রয়েছে, মেহমান এসে তা খাচ্ছে। তো আসলে বাস্তবে খুবই নাজুক পরিস্থিতি। একইভাবে এতিম বাচ্চা রয়েছে তার সাথে মৃত ব্যক্তির সম্পদ হতে খতম শরীফ করা হচ্ছে, এবং চার দিন চল্লিশ দিন এই সব কিছু হচ্ছে। তো এই চার দিন চল্লিশ দিন সেটা জায়েজ আছে নিজের ক্ষেত্রে, কিন্তু এতিমের সম্পদ যদি সেখানে থাকে তাহলে সেটা অন্যজনের জন্য খাওয়া জায়েজ হবে না। উদাহরণস্বরূপ অনেক বেশি সতর্ক থাকতে হবে,
অনেক বেশি কনসিয়াস হওয়া উচিত, অনেক বেশি আমাদেরকে সচেতন হওয়া উচিত। আল্লাহ তাআলা আমলের তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
Qur'an, 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 Qur'an.